রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আমরা এক এক সময় এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি আপনাদেরকে অনুষ্ঠানের মধ্যে। হামদে বারি তাআলা নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনানোর আমরা চেষ্টা করি, আর মোবালিকে দাওয়াত ইসলামীও আমাদের সাথে থাকেন। আজকেও আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলামী রয়েছেন। আমরা বিভিন্ন আলোচনাগুলো শুনবো নেকির দাওয়াতের উদ্দেশ্যে, আর কালামও শোনাবো আপনাদের। আজকে যে বিষয় নিয়েছি দর্শক শ্রোতা, যখন কোনো ব্যক্তি কার উপর জুলুম করে, যখন ছোট হোক বা বড় হোক, যদি একেবারে ছোট বাচ্চারাও হয় স্কুলের মধ্যে বা ঘরের মধ্যে বাড়ির মধ্যে একে অপরের সাথে মারামারি করে, তখন দেখা যায় যে সন্তান বাবার কাছে গিয়ে বিচার দেয়। বিচার দেওয়ার পরে বাবা ক্ষিপ্ত হয়ে গিয়ে ওই বাচ্চাটাকে আবার সে হয়তো ধমক দেয় না, হয়তো মারও দিয়ে দেয়। অনেক সময় দেখা যায় তাকে থাপ্পড় দিয়ে দেয়। তখন অপর দিক থেকে কেউ না কেউ বলে ওঠে, তার কি এতটাই অপরাধ ছিল, তার কি এতটাই ভুল ছিল। এরপরে যখন এলাকার মধ্যে বা মানুষের মধ্যে ঝগড়া ফাসাদ হয়ে যায়, মারামারি হয়ে যায়, এক পর্যায়ে গিয়ে মানুষ বলাবলি করে, তার কি এতটাই ভুল ছিল, তার কি এতটাই দোষ ছিল। অর্থাৎ যখন একটা দুর্ঘটনা ঘটে যায়, ঘটে যাওয়ার পরে মানুষের মধ্যে তখন এই কথাটা নিয়ে আলোচনা হয়, তার কি এতটাই দোষ ছিল বা তার কি এতটাই ভুল ছিল। এই যে মানুষের মধ্যে হুঁশ তখন ফিরে আসে যখন একটা দুর্ঘটনা ঘটে যায়, যখন একটা ঝামেলা বেঁধে যায়, তখন মানুষের মধ্যে এই হুঁশটা আসে, তখন নিজেদের মধ্যে বলাবলি করে, তার কি এতটাই ভুল ছিল, দোষ ছিল। আর এই কথাটা যদি আমরা ফার্স্টেই ভাবতে পারতাম, শুরুতেই যদি চিন্তা করতে পারতাম যে আমি তার দিকে আঙ্গুল তুলছি, আমি তাকে দুইটা কটু কথা বলছি, তার সাথে খারাপ আচরণ করছি, তার কি এতটাই ভুল, তার কি এতটা, তার মধ্যে কি এতটাই খারাপ অভ্যাস যে আমি তাকে ধমক দিচ্ছি বা গালি দিচ্ছি বা মন্দ কথা বলছি বা তার ব্যাপারে আমি মানুষের কাছে বলে বলে বেড়াচ্ছি। তো এই চিন্তাটা আমাদের আগেই আসা উচিত, এই চিন্তাটা আমাদের আগেই করা উচিত যে তার কি এতটাই ভুল ছিল যে আমি তার গায়ে হাত তুলে দিয়েছি, তার কি এতটাই ভুল ছিল আমি তার নামে কারো কাছে বিচার দিয়েছি, তার কি এতটাই ভুল ছিল যার ভুলের কথাটা আমি মানুষের কাছে বলে বলে বেড়াচ্ছি। আজকের বিষয় আমরা এমনই রেখেছি যাতে করে আমাদের মধ্যে কিছু শিক্ষা অর্জন হয়, আমরাও কিছু জন শিখতে পারি নেকির দাওয়াতের উদ্দেশ্যে। পরে নয়, আগে যেন কিছু আমরা ভাবতে পারি, আগে যেন আমরা কিছু চিন্তা করতে পারি কি তার ব্যাপারে যে আমি কাউকে বলছি, তার ব্যাপারে আমি কারো কাছে বিচার দিচ্ছি, তার ব্যাপারে আমি মানুষের সাথে সমালোচনা করছি, তার মধ্যে কি এতটাই ভুল ছিল, আমার মধ্যে কি মোটেও ভুল নেই, তার মধ্যে যে ভুলটা আমার চোখে দেখা যায় সেই ভুলটা কি আমার মধ্যে নেই, তো তার কি এতটাই ভুল যে আমি তার ব্যাপারে মানুষের সাথে সমাজের মধ্যে আলোচনা করছি। আমরা আজকে জানবো, শিখবো, শুনবো ইনশাআল্লাহ তাআলা এ ব্যাপারে কোরআন ও হাদিসের মধ্যে কি রয়েছে আল্লাহ তাআলার রাসূলের পক্ষ থেকে। আসুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে শোয়েব ভাই থেকে হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় ভাইরা এবং মদিনা চ্যানেল বাংলা দর্শকবৃন্দ, আসুন হামদে বারি তাআলা কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এবং তার প্রিয় হাবিব হাবিব লবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব, শ্রবণ করব, সঙ্গে মিলে পড়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আসুন আমরা সকলে মিলে দুরুদ পাক পাঠ করে নিই। সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইহি ওয়া হাবিবাল্লাহ ওয়া সাল্লাম
لملك يا حبيب الدنيا کی حرافت سے بچانا مولا عقبا میں نہ کچھ رنج دکھانا مولا عقبا میں نہ کچھ رنج دکھانا مولا بیٹھا جو درے پاک پیمبر کے حضور پہ اس وقت اٹھانا مولا پڑھن صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ وسلم علیک یا حبیب اللہ بندوں کے خاموں کرو رحمت خدا تمہار بندوں کے خاموں کرو رحمت خدا تمہار لا تک نہ تو سنے چھ لا تک نہ تو سنے چھ قرآن امرا تمہار بندوں کے خاموں کرو رحمت خدا تمہار بندوں کے خاموں کرو رحمت خدا تمہار اللہ 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 هو الله 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 هو الله 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 هو الله هو الله الله هو الله الله اللہ 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 بنچی تو تھکب کے نو من بھورے امرانے بو بنچی تو تھکب کے نو من بھورے امرانے بو دیالو اللہ تمہیں بھی کرے امرا تمہار دیالو اللہ تمہیں بھی کرے امرا تمہار اللہ 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 شمس و ضحی محمد بدر و دجا محمد شمس و دحا محمد بدر و دجا محمد شرب و سرشت و نبی پریو خدا تما شرب و سرشت و نبی پریو خدا تمر اللہ 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 مومن مسلمان امرا بلبو جے شتو کتھا مومن مسلمان امرا بلبو جے شتو کتھا مومن مسلمان امرا بلبو جے شتو کتھا پریو نبی رحمت مرا بندہ خدا تما مر پریو نبی رحمت مر بندہ خدا تمر اللہ 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 تھکبو جتو دن بھابے شرن کری جنمانے تھکبو جتو دن بھابے شرن کری جنمانے ارمو کے جینو تھاکے ذکر خدا تمار ارمو کے جینو تھاکے ذکر خدا تمار اللہ 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 اللہ
صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وسلم ماشاءاللہ আমরা এতক্ষণ পর্যন্ত কালাম শুনছিলাম দর্শক শ্রোতা, আর আজকের যে বিষয় আমরা রেখেছি সে কি এতটাই খারাপ? যদি এই কথাটা যখন আমরা বলেই ফেললাম সে কি এতটাই খারাপ, তাহলে বোঝা যায় যে ওই ব্যক্তিকে বা ওই ব্যক্তির উপরে যতটা জুলুম করা হয়েছে বা অত্যাচার করা হয়েছে বা যতটুকু তার ব্যাপারে বলা হয়েছে সে ততটা খারাপ না। যখন এই কথাটা আমি বললাম বা আপনি বলেন যে এই ব্যক্তি কি এতটাই খারাপ, যেহেতু এই শব্দটা বের হয়ে গেছে আপনার আমার মুখ থেকে, বোঝা যাবে তার ব্যাপারে মানুষ যা বলছে বা তার ব্যাপারে মানুষ যা শুনছে সে ততটা খারাপ না। আর আমাদের সমাজের মধ্যে আমরা দেখে আসছি যদি হয় আম তো সেটাকে মানুষ বাড়াতে 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 তালগাছ তালগাছের মতো বানিয়ে দেয়, এটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। যেমন কোথাও শুনে আসলো কি ওই বাড়ির একটা ওই বাড়িতে একজন নতুন মেহমান আসছে, অর্থাৎ সন্তান জন্ম নিয়েছে, তার মাথা একটু ফুলা আছে শুনে আসলো। এখন তো আরও যদি হয় এটা মহিলাদের মধ্যে, সে আর এক বাড়িতে গিয়ে বলবে খবর শুনছো ওই বাড়িতে নাকি একটা বাচ্চা জন্মগ্রহণ করছে তার মাথা ফুলে এত বড় হয়েছে। মানে এই কথাটাকে ছিল সেটা ছোট্ট একটা বিষয়, কিন্তু একজন দুইজন পাঁচজন করতে 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 শেষ পর্যন্ত এটাকে এত বড় বানিয়েছে। তো আমরা যখন বলি সে কি এতটাই খারাপ, যখন এই প্রশ্নবোধক চিহ্নটা চলে আসে সে কি এতটাই খারাপ, তাহলে বোঝা যায় যা কিছু শুনলাম, যা কিছু হলো, যা কিছু ঘটলো, ব্যক্তিটা এতটা খারাপ না, মানুষ যতটা ঘটনা রটিয়েছে। তো আল্লাহ তালা বোঝার তৌফিক দিক। আমাদের সাথে গোলাম মোস্তফা ভাই রয়েছেন, এরপর নাইম ভাই রয়েছেন, আমরা ইনশাআল্লাহ তালা এক এক মোবাইল থেকে শুনবো ধীরে ধীরে করে। যখন বলেই ফেললাম আমরা সে কি এতটাই খারাপ, এর পিছনে রহস্য কি রয়েছে, গোলাম মোস্তফা ভাই যদি শুরু করতেন আজকের অনুষ্ঠানে, সে কি এতটাই খারাপ?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد। জি আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়টা আপনি আলোচনা করছিলেন, তো এই বিষয়ের মধ্যে মানে অপরের দোষ ত্রুটিকে বড় করে দেখা বা অপরের সমালোচনা করা, মিথ্যা অপবাদ দেওয়া, এই ধরনের অনেকগুলো বিষয়ের মধ্যে জড়িত রিলেটেড রয়েছে। এখন গীবতীটা আমরা সচরাচর আমরা সকলেই জানি সমাজের মধ্যে এটা বর্তমানে খুবই একটা ভয়াবহ পরিস্থিতি গীবতের বিষয়ে। তো গীবতের বিষয়টা কি এই বিষয়ে আমরা একটু শ্রবণ করি। গীবত এটা আরবি শব্দ, আর এর আবিধানিক অর্থ হচ্ছে দোষারোপ করা, অনুপস্থিত থাকা, পরচর্চা করা, পরনিন্দা করা, কুৎসা রটনা করা, পিছে সমালোচনা করা ইত্যাদি।
রাইট।
আর শরীয়তের পরিভাষায় গীবত বলা হয় তোমার কোনো ভাইয়ের পিছনে তার সম্পর্কে এমন কথা বলা যা শুনলে সে কষ্ট পাবে বা সে অপছন্দ করবে।
জি।
তো এই ব্যাপারে কোরআন হাদিসের মধ্যে আলোচনা রয়েছে, আর গীবত এটা খুবই ভয়াবহ শাস্তি রয়েছে, এবং গীবত করা এটা হারাম এবং কবিরা গুনাহ এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। তো গীবতের ব্যাপারে কোরআনুল কারিমে আল্লাহ পাক সুরা হুজরাতের মধ্যে 26 পারা সুরা হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন এই ব্যাপারে আলোচনা করেছেন, আর একে অপরের গীবত করো না, তোমাদের মধ্যে কি কেউ এ কথা পছন্দ করে করবে যে আপন মৃত ভাইয়ের গোস্ত বক্ষণ করবে, বস্তুতে এটা তোমাদের নিকট অপছন্দনীয় হবে, অর্থাৎ তোমাদের নিকট পছন্দনীয় হবে না। এবং আল্লাহ পাক সূরা হুমাজার 1 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, অর্থাৎ ধ্বংস ওই ব্যক্তির জন্য যে লোক সম্মুখে বদনামি করে এবং পশ্চাতে নিন্দা করে। তো দেখেন অপরের সমালোচনা করার ব্যাপারে মহান রব্বুল্লাহ আলামিন কোরআনুল কারিমে কি ঘোষণা করেন, ধ্বংস ওই ব্যক্তিদের জন্য যারা মানুষের আগে পশ্চাতে সমালোচনা করে, পিছনে সমালোচনা করে। তো সাহাবে ইকরাম আলাইহিমুরিদওয়ান হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে কারিমটি বর্ণিত রয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একবার সাহাবে ইকরাম জিজ্ঞেস করলেন যে তোমরা কি জানো গীবত কি? তো সাহাবে ইকরাম আরজ করলেন, আল্লাহু রাসূলু আলম, আল্লাহ তাআলা এবং তার রাসূল এই বিষয়ে ভালো জানেন। তো বললেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে তোমার কোনো ভাইয়ের সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে, তাই হচ্ছে গীবত। সাহাবে ইকরাম আলাইহিমুরিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমি যে দোষের কথা বলছি যদি তা আমার ভাইয়ের মধ্যে বিদ্যমান থাকে তাহলে কি গীবত হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তুমি যেই দোষের কথা বলছো যদি এটা তোমার ভাইয়ের মধ্যে বিদ্যমান থাকে তাহলে হবে সেটা গীবত, আর যদি সেটা তোমার ভাইয়ের মধ্যে, তুমি যেই দোষের কথা বলেছো সেটা যদি তোমার ভাইয়ের মধ্যে না থাকে তাহলে সেটা হবে মিথ্যা অপবাদ।
জি।
তো এই হলো স্বাভাবিকভাবে আমরা যতটুকু গীবতের কিছুটা আমরা আলোচনা শুনলাম। তো এইভাবে এইভাবে আমরা ইনশাআল্লাহ আরও গীবতের আলোচনা শুনবো, এর শাস্তি সম্পর্কে শুনবো, এবং গীবত থেকে আমরা কি আমলের মাধ্যমে বাঁচতে পারবো ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনতে থাকবো ইনশাআল্লাহ।
দর্শক শ্রোতা, এখানে আরও একটি বিষয় কিন্তু চলে আসে, সেটা হলো জুলুম। যখন কোনো ব্যক্তির উপরে জুলুম করা হয় আর নিরীহ ব্যক্তিরা দূর থেকে দেখে, নিরীহ ব্যক্তিরা দূর থেকে দেখে যে কোনো ব্যক্তির উপরে জুলুম করা হচ্ছে, তাকে মারধর করা, গাল বন্ধ করা, বিভিন্নভাবে ধমকানো, নিরীহ ব্যক্তিরা কিন্তু দূর থেকে দেখে আর এই কথাটাই বলে সে কি এতটাই খারাপ, যাকে এভাবে অত্যাচার করা হচ্ছে বা যার যার উপরে এভাবে জুলুম করা হয়েছে সে কি এতটাই খারাপ। জুলুমের ব্যাপারেও কিছু শাস্তির কথা কোরআনে পাকের মধ্যে এবং হাদিসে মোবারাকার মধ্যে পাওয়া যায়। হাদিসে মোবারাকার মধ্যে আসছে আল্লাহ তাবারাক তাআলা দুনিয়াকে সৃষ্টি করেছেন, কিয়ামতের ময়দানে আবার সবাইকে উঠতে হবে, আবার জীবিত হতে হবে। এটা করার কারণ কি? দুনিয়াতে যে সকল ব্যক্তিরা জুলুম করে, আর জুলুম করার পরে দুই ধরনের লোক থাকে, একটা হলো জালিম আর একটা হলো মজলুম, যে ব্যক্তির উপর জুলুম করা হয়। এখন জালিম যে জুলুম করলো, যখন এটা নিয়ে বিচার বসে, তখন ওই নিরহ ব্যক্তির পক্ষে কেউ না থাকার কারণে জালিম জুলুম করার পরেও সে সত্যের পক্ষে রায় পেয়ে যায়, এই ব্যক্তি হক। আর যে মজলুম ছিল, সে নিরহ ব্যক্তি, তার সাপোর্টে কেউ না থাকার কারণে সে তো মজলুম, জুলুমের শিকার হলো, তারপরে মিথ্যা অপবাদ আবার তার উপরে চাপিয়ে দেওয়া হয়। এই যে দুনিয়াতে জুলুম করার পরও সে সত্যের পথের পথে সে রায় পেয়ে গেল, আর এই মজলুম ব্যক্তি নিরহ হওয়ার কারণে সে কি করলো? মিথ্যা তার মাথায় চাপিয়ে দেওয়া হলো। কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক তাআলা দুনো ব্যক্তিকে উপস্থিত করবেন, তখন ওই যে জালিম যে অত্যাচার করত, তাকে বলা হবে এখন এই মজলুম ব্যক্তির গুনাহ তোমার ঘাড়ে নিয়ে নাও আর তুমি জাহান্নামে চলে যাও, আর এই ব্যক্তিকে বলবে তুমি জান্নাতে চলে যাও, তুমি দুনিয়াতে যে লাঞ্ছনা ভোগ করেছো, যে কষ্ট ভোগ করেছো, মারধর খেয়েছো, আজকে এটার ফলস্বরূপ তুমি জান্নাতে চলে যাবে। মজলুম ব্যক্তিরও ইশারা এটার মধ্যে পাওয়া যায়, সে কি এতটাই খারাপ, তার উপরে এত অত্যাচার কেন করা হলো? আমাদেরকে সাবধান হওয়া উচিত। নাইম ভাই আমাদের সাথে আছেন, কিছু মাদানীফুল নাইম ভাইয়ের থেকে শুনি। নাইম ভাই, সে কি এতটাই খারাপ?
আল্লাহ পাক সবাইকে হেফাজত।
আমিন আমিন আমিন।
শয়তানের ফাঁদ, শয়তান হচ্ছে এমন ভাবে চাল চালনা দেয়, একটা ক্ষুদ্র ঘটনাকে কেন্দ্র করে কিন্তু অসংখ্য গুনাহের আড্ডা কিন্তু সংগঠিত হয়ে যায়,
রাইট?
গুনাহের সমষ্টি যেন বৃদ্ধি পায়। যেমন কোনো একটা ঘটনা ঘটে গেল, কেউ দোষ করলো, কেউ দোষী সাব্যস্ত হলো, এই দোষী সাব্যস্ত হওয়ার পর এই যে একটা দোষ, সে দোষী সে নিজে মেনে নিলে দোষ করেছে, এরপরেও দেখা যায় তার উপর বিভিন্ন মিথ্যা আরোপের মাধ্যমে, অপবাদ দেওয়ার মাধ্যমে, কিংবা সে ক্ষমা চাওয়ার পরেও দেখা যাচ্ছে তৃতীয় পক্ষ এসে সগোল খড়ি করার মাধ্যমে, এরপর বিভিন্ন ওয়েতে দেখা যাচ্ছে একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে অসংখ্য ছোট্ট 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 গুণা নয়, বরং সেগুলো বৃহৎ গুণার মধ্যে পরিণত হয়ে যায়। সেজন্য আমাদের উচিত যে কোনো কিছু যখন সংঘটিত হয়ে যায়, কোনো একটা দুর্ঘটনা কিংবা কোনো একটা অঘটন ঘটে যায়, গুণামূলক কাজ, তখন সেটাকে পর্যবেক্ষণ করা, পর্যবেক্ষণ এভাবে করা, সত্যতা যাচাই করা, আসলে এর ব্যাপারে কি রয়েছে, এর পেছনে কি রয়েছে। সত্যতা যাচাই না করে যদি এটার পিছু যদি লেগে থাকে, দেখা যাচ্ছে দুই মাস দুইজনের মধ্যে ফাটল সৃষ্টি হলো, তৃতীয় পক্ষ এসে সেটার মধ্যে আরো কি বলে তেলের মধ্যে ঘি ডালে যেটা হয় আর কি, আরো জিনিসটা ব্যাপক চরম উত্তেজনা পর্যায়ে চলে যায়। এক পক্ষ আসছে কি চুগল করে করার মাধ্যমে, সমঝোতা না করে উল্টা কি করে দিচ্ছে, আরো সামনের দিকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে, অন্য পক্ষ সেটাকে নিয়ে গীবত করতেছে, আরেক পক্ষ সেটাকে নিয়ে মানে কি বলবো ফাসাদ সৃষ্টি করতেছে। সেজন্য যাচাই বাছাই করার জন্য বলা হয়েছে, যেমন আমিরুল মোমিনিন হযরতে সাইয়েদনা উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরকতময় খেদমতের মধ্যে কোনো এক ব্যক্তি উপস্থিত হলো, সে কারো ব্যাপারে নেগেটিভ কথা বললো, তিনি বললেন তুমি যদি চাও আমি তোমার ব্যাপারে যাচাই বাছাই করো, আর যদি তুমি মৃত্যুক সাব্যস্ত হও তবে এই আয়াতা মুবারাকার উপর আমল হবে। যেমন 26 পারার সূরা হুজরাতের 6 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, তরজমাই কানজুল ঈমান, যদি কোনো ফাসিক তোমাদের নিকট কোনো সংবাদ আনে তবে তা যাচাই করে না,
রাইট?
আচ্ছা, এটা উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটা বর্ণনা করছেন, এই উনাকে এভাবে তরবিয়ত করছেন। আর যদি তুমি সত্যবাদী হও তবে আমি এই আয়াতের দায় থেকে মুক্ত হব। যেমন 29 পারা সূরা কলমের 11 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, তরজমাই কানজুল ঈমান, খুব নিন্দুক, এদিকের কথা ওদিকে লাগিয়ে খুব বিচরণকারী, এবং যদি তুমি চাও তবে আমি তোমাকে ক্ষমা করে দেব। এই যে দেখেন, একটা ঘটনা অন্যের বিরুদ্ধে এসে বলছে নীতিমাচক কথা, তিনি বর্তমান সমাজে দেখা যায় জি হ্যাঁ 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 ঠিক বলেছেন আপনি, আচ্ছা এরকম করেছে, যে আসলে কি সে এতটা খারাপ? আপনি যেটা বলছেন যতটুকু খারাপ না তার চাইতে বেশি বাড়িয়ে বলা হচ্ছে, মিথ্যা আরোপ লাগানো হচ্ছে এবং চুগুলখুরি করা হচ্ছে। কিন্তু উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা দুইটা আয়াত বললেন যে যাচাই বাছাই করার ক্ষেত্রে, যদি এক তো হচ্ছে সেটা কি সত্য না মিথ্যা যাচাই বাছাই করা, আর দ্বিতীয়টা হলো যদি সে সেটার মধ্যে না হয় তাহলে সেটার দায়টা কি করে নেওয়া, মুক্ত হয়ে যাওয়া। তো বললেন আমি যদি তুমি চাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেবো। তখন সে বলল হে আমিরুল মুমিনিন, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, ভবিষ্যতে এরূপ অর্থাৎ গীবত আর সুগুলি আমি আর করব
না। আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শিক্ষাই শিক্ষা আমাদের জন্য, সত্যি অনেক বড় অনেক বড় শিক্ষা এটা থেকে আমাদের কাছে। আমরা কোনো ব্যক্তির ব্যাপারে শুনেই যেন ফয়সালা করে না নেই, সিদ্ধান্ত নিয়ে না নেই, আমরা যেন দুই পক্ষের। আর কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলীও কিন্তু এটাই আমাদেরকে উৎসাহ প্রদান করেন, যদি কখনো এরকমের ঘটনা ঘটে দুই ব্যক্তির ব্যাপারে, তখন যেন আমরা এক ব্যক্তির কথা শুনে রায় না নেই, এক ব্যক্তির কথা শুনে যেন আমরা ফয়সালা না করি। হ্যাঁ, ও অপর ব্যক্তিরই দোষ আছে, দুইজনের কথা শুনে এরপরে যেন আমরা একটা সিদ্ধান্ত নেই যে কার দোষ হতে পারে। আর কত সুন্দর ঘটনা আমরা এখন
এখন বর্তমান যেটা ঘটছে, আপনি যদি দেখেন আমাদের সোসাইটির মধ্যে, আমাদের লোক সমাজের মধ্যে বর্তমানে কেউ কোনো একটা কথা বলে দিল, সেটা যাচাই বাছাই করার জন্য বলা হচ্ছে, এখন যাচাই বাছাই না করে সেটার পক্ষে হা মিলাচ্ছে। এখন এর যারা কি হচ্ছে, যদি যে বলতে আসছে, যা যে বোঝানোর জন্য আসছে অপরের বিরুদ্ধে, তাহলে দেখা যাচ্ছে তাকে উৎসাহ প্রদান করা হচ্ছে, সে গীবত করতেছে, সে গীবতের পক্ষে হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আসলে করা উচিত ছিল না, এই যে এই ধরনের করার মাধ্যমে সেও সুযোগ পাচ্ছে।
পরবর্তীতে যখন দেখে যে ওই ব্যক্তি ফেসে গেছে, তার বিরুদ্ধে কাজ করে, তার কথা বলে বা গীবত করে, তখন কিন্তু এই ব্যক্তিও কি বলে, আরে তার কি এতটাই দোষ ছিল, সে কি এতটাই খারাপ ছিল যে তুমি তার উপরে এতটা জুলুম করছো, তাকে মারও দিয়ে দিছো, তার সাথে এমন খারাপ আচরণ করছো, সে কি এতটাই খারাপ ছিল? শুরুতে কিন্তু হ্যাঁ 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 করছে, এর কথা হ্যাঁ আসলেই তোমার কথা ঠিক, এ কিন্তু অনেক বড় খারাপ লোক। এরপরে যখন ওই ব্যক্তি একটা অ্যাকশনে চলে গেল, তখন বলে সে কি এতটাই খারাপ ছিল, আপনি এমনটা না করলেও পারতেন তার সাথে। ঘরের মধ্যে বিশেষ করে এরকমের হয়।
এরপর দেখা যাচ্ছে যে যে তৃতীয় ব্যক্তির ব্যাপারে বলতে আসছে, সেই ব্যক্তিটা যদি তার অপছন্দ নিয়ে ব্যক্তি হয়, তাহলে তো চুগলি এবং গীবতের আড্ডা বয়ে যায় বয়ে যায়। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হুঁশিয়ারি দিয়ে ইরশাদ করে দিয়েছেন যাতে গীবত যাতে না করানো হয়, কারণ গীবত করাটা এত বেশি জঘন্য, মৃত বাইয়ের মাংস বক্ষণ করার মতো। বলা হচ্ছে এমন গীবতটা এত বেশি মারাত্মক ব্যাধি, বলা হচ্ছে শুধু গীবত করা, সুগলি করা, মিথ্যা অপবাদ দেওয়া, এই সমস্ত বিষয় তো গুণা রয়েছে, শুধু গুণা নয় বরঞ্চ এটা এত মারাত্মক, বলা হচ্ছে যদি কেউ গীবত করে তাকে যাতে সমর্থন করা না হয়, সেটার পক্ষে যাতে হা মিলিয়ে না নিয়ে না হয়। আবার অনেকে বলে আমি সত্য বলছি না, বারবার এভাবে বলে, আল্লাহ না করুক, আমির আল্লাহ সুন্নাতে তরকিব দিচ্ছে এই সমস্ত বিষয়ে যাতে নিজের কানকে হেফাজত করে এবং তাকে থামিয়ে দেওয়া হয়, তাকে বোঝানোর চেষ্টা করে যে আপনি যে কথাটা বলতে আসছেন অন্যের বিরুদ্ধে, অন্যের পক্ষে, হয়তো আপনি যতটুকু মনে করছেন সে ততটুকু খারাপ নাও হতে পারে, তার মধ্যে এই আচরণ নাও থাকতে পারে, তার ভালো দিকগুলো আমাদেরকে বারবার যাচাই বাছাই করতে হবে। হ্যাঁ, যদি মানুষ হিসেবে সে যদি জিনিসটা করে থাকে, তাহলে সে ভুল করেছে, তাহলে আপনার উচিত তাকে, যদি তাকে ভালো করার যদি নিয়ত থাকে, আপনি তাকে সংশোধনমূলক নিয়তে আপনি তার সাথে পার্সোনাল যোগাযোগ করে করে আপনি সংশোধন করে নেন।
মিথ্যা
চেতে জঘন্য হচ্ছে মিথ্যা অপবাদ দেওয়া। বলা হচ্ছে যারা অনেকে এমন ব্যক্তি রয়েছে যারা সত্যবাদী লোক, যারা ফরেস্টগার ব্যক্তি লোক, তাদের পিছেও কিন্তু লেগে থাকে। এমন নয় শুধু খারাপ মানুষের পিছে মানুষ লাগে, বরঞ্চ বলা হচ্ছে যারা ভালো মানুষ তাদের দোষ ত্রুটির অন্বেষণে যারা পড়ে থাকে তাদের ব্যাপারে খুবই হুঁশিয়ারি আসছে এবং তাদের যে কি পরিণত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মানব হিসেবে সৃষ্টি করেছেন, মানুষ হিসেবে আমাদের মধ্যে কি হতে পারে, ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষ নয়, মানুষের ভুল ত্রুটি অবশ্যই হতে পারে, কিন্তু এই ভুল ত্রুটি হয়ে যাবার পর সে তার দোষ ত্রুটিকে গোপন করার জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, আর সে যদি সেই দোষ ত্রুটিটা যদি মানুষের সামনে উপস্থাপন করা হয়, সে এক তো গীবত হচ্ছে, এটাও খেয়াল রাখতে হবে। আজকে আমি আমার ভাই কিংবা আমার প্রতিবেশী কিংবা আমি আমার আপনজনের দুস্ত্রুটিটা আমি কি করে দিলাম, গোপন, আমি গোপন না করে সেটা প্রকাশ করে দিলাম। আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি কালকে আমাদের দিন আমার দুস্ত্রুটিগুলো যদি এত হাজার লাখ লাখ মানুষের সামনে, যেখানে নবীগণ থাকবেন, সিদ্দিকগণ থাকবেন, সোহাদাগণ থাকবেন, সাধারণ মানুষ থাকবেন, তাদের সামনে যদি প্রকাশ করে দেয়, আমার কি অবস্থা হবে?
আমার চিন্তা করা উচিত, একটু ভাবা উচিত, যার ব্যাপারে কথা বলছি সে কি এতটাই খারাপ কিনা একটু চিন্তা করি আমরা। আর আমরা যে আলোচনা করছিলাম আজকে, সে ব্যক্তি কি এতটাই খারাপ, শুনবো আর আলোচনা, আরো কল শ্রবণ করে নিয়ে এবার কালামও শুনবো আমরা, এরপর আবার আলোচনা ফিরবো। জি, কল শুনিয়ে দিন।
আমি একটা অন্তর্বাস শুনতে যাচ্ছিলাম, আমার আত্মার জন্য আমার জন্য
শোনাবো ইনশাআল্লাহ তাআলা। অনুষ্ঠানের সাথেই থাকুন, আমরা পরবর্তীতে শোনানোর চেষ্টা করব। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ ফরিদ, টঙ্গী গাজীপুর দত্তপাড়া। আমি একটি নাচ শুনতে চাই, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে?
কালাম শ্রবণ করি, এরপরে আবার আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। জি শোয়েব ভাই।
সাল্লাল্লাহু হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শাফিঈনা সাল্লি আলা মুহাম্মাদিন। মদিনায় যাওয়ার দানো ইজাজত, মদিনায় যাওয়ার দানো ইজাজত, নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত শফিয়ে উম্মত, করাবে কে পান প্রেমের শরবত, করাবে কে পান প্রেমের শরবত, নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত শফিয়ে উম্মত, জালাব কে মোর আগুন এমন, প্রশান্ত যেন কবুল হয় মন, জালাব কে মোর আগুন এমন, জালাও বুকে মোর আগুন এমন, প্রশান্ত যেন কবুল হয় মন, তোমার প্রেম যেন কাঁদাই দিন রাত, তোমার প্রেম যেন কাঁদাই দিন রাত, নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত শফিয়ে উম্মত। হুসেন ইবনে আলী রুসিলাই, গৌসে পাকের পুত্র রাজা রুসিলাই, হুসেন ইবনে আলী রুসিলাই, গৌসে পাকের পুত্র রাজা রুসিলাই, দানা মদিনায় মোরে শান শাহাদাত দাও না মদিনায়, মোরে শাহাদাত নবী এ রহমত শফিয়ে উম্মত, নবী এ রহমত শফিয়ে উম্মত, মদিনায় মোরে ডাকো হে নবী, মদিনায় মোরে ডাকো হে নবী আকা, মদিনায় মোরে ডাকো হে নবী, অলি গলি মোরে দেখা না নবী, মদিনায় মোরে ডাকো হে নবী, অলি গলি মোরে দেখা না নবী, আলা হজরতার জিয়ারো সিলাই, আলা হজরতার জিয়ারো সিলাই, নবী এ রহমত শফিয়ে উম্মত, নবী এ রহমত শফিয়ে উম্মত, কি করবে আতার এমাল দৌলত, কি করবে আতার এমাল দৌলত, দুনিয়ার বাদশাহী চাই না কোশে, শুধুই তোমায় চাই হে জানে রহমত, শুধু তোমায় চাই হে জানে রহমত, নবী এ রহমত শফিয়ে উম্মত, নবী এ রহমত শফিয়ে উম্মত।
আজকের যে বিষয় আমরা নিয়েছি সে কি এতটাই খারাপ? আমাদের সাথে গোলাম মোস্তফা ভাই আছেন, আরও কিছু আলোচনা আমরা শ্রবণ করবো ইনশাল্লাহ তাআলা। সে কি এতটাই খারাপ? খারাপই যদি হয়ে থাকে তো তাকে কেন আমরা বোঝানোর চেষ্টা করি না? আর যদি তার মধ্যে খারাপই নাই থাকে তবে তাকে কেন ঘৃণা করে দূরে ঠেলে দিচ্ছি আমরা? অনেকগুলো কথা দর্শক এখানে, সে কি এতটাই খারাপ? এই কথাটার মধ্যে অনেকগুলো বিষয় কিন্তু ঘুরে ফিরে আসছে। অনেক সময় দেখা যায় সন্তান মা বাবা থেকে ভিন্ন, মা বাবা সন্তান থেকে ভিন্ন, পার্শ্ববর্তী লোকেরা, অন্যান্য লোকেরা, গ্রামবাসীরা, পাড়া প্রতিবেশীরা বলে ছেলে কি এতটাই খারাপ বা মা বাবা কি এতটাই খারাপ যে একেবারে পৃথক হয়ে গেল বা আলাদা হয়ে গেল। কারণ কি এখানে? অসুবিধা কোন জায়গায়, সমস্যা কোন জায়গায়, এগুলো আমাদেরকে বের করতে হবে। গোলাম মোস্তফা ভাই, আরো কিছু মাদানী ফুল।
আসলে গীবতের যেই ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে, আর আমাদের থেকে বাঁচার আমাদের মন মানসিকতা অনেক কম, অনেক মানুষ গীবতের বিষয় সম্পর্কে অবগতই নেই যে আসলে গীবত বিষয়টা কি এবং আর কি শাস্তি রয়েছে। তো যেই দুনিয়ার মধ্যে যেই পশু আপনার জীবিত অবস্থায়, যেমন যে পশুগুলো রয়েছে হালাল জীবিত অবস্থায়, যেগুলো আমাদেরকে শরীয়তের নিয়ম অনুসারে যেগুলো আমাদেরকে জবেহ করে, যেগুলো আমরা গোশত বক্ষণ করি বা গরু ছাগল খাসি যেটাই খাই, তো এই জিনিসটা জীবিত অবস্থা যেটা হালাল, কিন্তু যখন এই জিনিসটা এমনিতে মরে যায় এই জিনিসটা কিন্তু মৃত জন হয়ে যায়, এটা কিন্তু খাওয়া হারাম হয়ে যায়। তো এখানে যে কর্ণুল কারিমের মধ্যে বলা হয়েছে যারা গীবত করবে এটা হচ্ছে মৃত বায়ের গোস্ত ভক্ষণ করার সমতুল্য। তাহলে একটা পশুর গোস্ত কেউ কি কোনো একটা পশু যদি মারা যায় এটাকে যদি এইভাবে কোনো ফ্রি টাকা পয়সা ছাড়া দেয় কেউ এইটার গোস্ত খাবে? কখনো রাজি হবে না, এটা কেউ পছন্দ করবে না যে মরে গিয়ে এইটার গোস্ত ভক্ষণ হয়। তো মানুষের গোস্ত ভক্ষণ করে এর চেয়ে কত বেশি নিকৃষ্ট হবে। এরপরে নিজের ভাইয়ের গোস্ত বলা হয়েছে হাদিসে কারিমার মধ্যে, এত অনেক শাস্তি রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করেন যে দুনিয়ায় তার ভাইয়ের গীবত করবে তাকে কিয়ামতের দিন তার নিকট আনা হবে এবং তাকে বলা হবে একে মৃত অবস্থায় খাও। কি বলা হবে? যে তাকে মৃত অবস্থায় খাও, যেভাবে তুমি তাকে জীবিত অবস্থায় খেতে। অতএব সে তাকে খাবে এবং মুখ বিকৃত করবে আর খুবই কষ্টের কারণে চিল্লাচিল্লি শোরগুল শুরু করে দেবে। দেখেন কিয়ামতের দিন যে গীবত করবে সে যদি তওবা না করে এই অবস্থায় মারা যায়, আর এই অবস্থার মধ্যে কিয়ামতের দিন তার ভাইয়ের লাশ সামনে রেখে দেয় এবং ওই অবস্থায় খেতে হবে, বাধ্য খেতেই হবে, তো কত একটা কষ্টকর, কত অসহনীয় একটা বিষয় হবে।
রাইট,
তো এটাও রয়েছে। তো এই বিষয়টা আমাদের একটু সতর্ক থাকা দরকার। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মেরাজের রজনীতে খুব প্রসিদ্ধ একটি ঘটনা আমরা প্রায় জানি এটা বিষয়টা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মেরাজের রজনীতে এমন এক সম্প্রদায়ের নিকট দিয়ে গমন করলেন যে যারা নিজেদের চেহারা এবং বুক তামার নখ দ্বারা আশ্রাত ছিল। তো আমি জিব্রাইল আমিন আলাইহিসসালামকে জিজ্ঞাসা করি, হে জিব্রাইল এরা কারা? তো জিব্রাইল আলাইহিসসালাম বললেন তারা হচ্ছে মানুষের, এই তারা কি করতো, মানুষের গীবত করতো, অর্থাৎ মানুষের গোস্ত ভক্ষণ করতো আর তাদের সম্মান নষ্ট করতো,
মানুষের সম্মান নষ্ট করতো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিসসালাম মেরাজের রজনীতে শাস্তির মধ্যে এইটা একটা দেখতে পেলেন যে তারা কি করছে, নিজের চেহারা এবং বুক, এই বুককে তামার নখ দ্বারা আশ্রাচ্ছে। আমরা সমালোচনা আমাদের সমাধানের পর্যায়ে আসলে আমরা যাই
যাই না।
মনে করেন এখানে একটা কেউ একটা দোষ করলো, আমরা কি করি নিজেরাই এটা আমরা নিজেদের মাঝে এটারে পর্যালোচনা সমালোচনা শুরু করে দেয়, কিন্তু এর মধ্যে উদ্দেশ্য থাকে না যে এটা আমি সমাধান করবো।
রাইট,
আর আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুহুমুল আলিয়া আমাদেরকে সমাধান অনেক সুন্দর পদ্ধতিও দিয়েছেন যে নেককাজ, যে বাউতুর নেককাজ রিসালা রয়েছে, এর মধ্যে আপনি যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি সমস্ত অবগত হন দোষ ত্রুটি সম্পর্কে, তাহলে আপনি তাকে সরাসরি যদি আপনি সাক্ষাৎ করেন সরাসরি নম্রভাবে বোঝানোর চেষ্টা, অথবা আপনি তাকে গোপনে এই দোষটা তার থেকে সংশোধনের নিয়তে আপনি তাকে বোঝানোর চেষ্টা করেন। তো সমাধান হচ্ছে এইভাবে যে আপনি, আপনার মাঝে আমি একটা ভুল দেখলাম, তো এটা আমি সবার সামনে না, সবার সামনে মানুষকে উপদেশ দেওয়া মানে তাকে
অপমান করা। রাইট,
সবাই মসজিদের মধ্যে আমি আপনি বললাম ভাই আপনি এই কাজটা ঠিক হয় নাই, এই জিনিসটা বলা মানে আপনি সবার সামনে সমাধান না, আপনাকে আমি আরো কি করলাম,
অপমান করলাম, লাঞ্ছিত হলো সামনে। রাইট,
এর মধ্যে তো সমাধান হবে না, সে আর অন্তরে কষ্ট পাবে আর অন্তর থেকে বেশি তার প্রতি রাগান্বিত হবে।
রাইট,
তো সমাধান যদি করার ইচ্ছা থাকে তাহলে কোথায় গেলে সমাধান হবে, কোন লেভেলে গেলে আমাকে সমাধান হবে, ওই স্থানে গিয়ে যাকে বললে সমাধান হবে তাকে বলতে হবে। এখন ওর সমস্যা,
হায় হায় হায়, সুবহানাল্লাহ সুবহান,
অপমান করার নিয়তিও যদিও বা করা না হয়।
জি জি,
কিন্তু সবার সামনে যদি সংশোধন করতে যায় সেটা অটোমেটিকলি ভাবে অপমান মনে হয় হয়ে যায়। এটা কিন্তু ইহরাউল উলুম কিতাবের মধ্যে এই জিনিসটা আসছে যে সবার সামনে সংশোধন করা, কাউকে উপদেশ দেওয়া, অপমান করা না উপদেশ দেওয়া, সেটা কিন্তু অপমান হয়ে যায়। সেজন্য আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া যে সুন্দর পন্থা দিয়েছেন যে নম্রতার সহিত তাকে বোঝানো হয়, একটা মানুষের স্বাভাবিকভাবে সকল গুণে কিন্তু গুণান্বিত কেউ হতে পারে না, কোনো না কোনো তার সাইডে হালকা পাতলা একটু দুষ্টুটি থাকতেই পারে এবং সে ভালো সাইড গুলো আছে। তো যখন দশটার মধ্যে যদি সে দুইটা ভুল করলো আর কি, কিন্তু যে আটটা সে ভালো করলো, সে ভালোগুলো যদি বারবার পুনরাবৃত্তি করা হয়, তাকে বলা হয়, এরপর যদি বলা হয় আপনি যে কাজটা করছেন এটাও যদি আপনি এই পন্থা না করে এইভাবে করেন তাহলে তো আপনার জিনিসটা আরো সুন্দর হবে, তখন দেখা যায় ইনশাআল্লাহ তাআলা
লকডাউনের মধ্যে
সে সংশোধন হওয়ার একটা সুযোগ মিলে এবং সে নিজেও মেনে নেয় আমার তো সবকিছুই ভালো, এই জিনিসটা এরকম, নিজেই সে সংশোধন হওয়ার একটা ব্যবস্থা তার হয়ে যায়।
যখন পুরো পৃথিবীর মধ্যে একটা মহামারী ভাইরাস ছড়িয়ে পড়লো লকডাউন, আর প্রতিদিন রাতের 10টা বাজে মাদানী চ্যানেলের মাধ্যমে আজানের এক সিস্টেম জারি ছিল কেবল শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত মাদানী জানে আজান দিতেন। একদিন ঘটনাক্রমে নাত খাজি আছে আমাদের আশফাক মাদানী ভাই, ইনি লাইভে অনুষ্ঠানে নাত মাহফিলের সমবেত বসছিলেন আর আজানের টাইম হয়ে গিয়েছে। আমিরুল সুন্নাহ তো ওই মুহূর্তে আসেন নাই মাদানী মুজাকারাতে, আর নাত মাহফিল চলতেছিল। আশফাক মাদানী দাঁড়ালেন আজান দেওয়ার জন্য। যখন দাঁড়ালেন আজান দেওয়ার জন্য, হাই আলাল ফালাহ, এই সময় তো ডান দিকে আর বাম দিকে মুখ ফিরাতে হয়, তো অজানা বশত আশফাক মাদানীর ফেইজের সাথে সাথে বডিও ঘুরে গেছিল, বডিও ঘুরে গেছিল। কেবলা শাইখ তরিকাত আমিরুল সুন্নাহ দেখলেন ওই সময়, তো দেখে কিছু বলেননি, ওই সময় কিছু বলেননি। উনি একজন পীর সাহেব, একটা সংগঠন পরিচালনা করেন, এমন একজন মহান ব্যক্তিত্ব, সে যদি চাইতেন সরাসরি ওখানে বসতো, বলতে পারতেন আশফাক তুমি ঘা, শুধু ঘাড় ঘুরানোর কথা বলা হয়েছে, বড়ি ঘুরানোর কথা এখানে বলা হয়নি, সংশোধন করতে পারতেন, কিন্তু এটা করেননি। তিনি একটা চিঠি লেখলেন, প্রথমে সালাম লেখলেন, এরপরে জিজ্ঞাসা করলেন আপনি কেমন আছেন, আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন, আপনার নাত আমার কাছে এত ভালো লাগে, আমি প্রায় সময় আপনার নাত কালাম আমি এগুলো শুনি, গতকালকে রাত্রে আজান দিয়েছেন এত সুন্দর লাগলো আমার কাছে, আচ্ছা গতকালকে যে পাগড়িটা পরছেন এটাও আমার কাছে খুব ভালো লেগেছে, এত প্রশংসা করার পরে এরপরে বললেন কি আমার একটা বিষয় বুঝে আসেনি, আমাকে যদি ভুল হয় তো সংশোধন করে দিবেন। সে বিষয়টা হলো আজানের সময় নামাজের আহকামের মধ্যে আমি দেখলাম ঘাড় ঘোরানোর কথা বলা হয়েছে, সেখানে বডি ঘোরানোর কথা বলা হয়নি। আমি গতকালকে আজানে আপনাকে দেখলাম যে আপনি বডি ঘুরিয়েছেন, আসলে বিষয়টা কোনটা সঠিক হবে আমাকে একটু স্মরণ করিয়ে দিবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো একজন মুরিদের কাছে আশফাক ভাই বলেন আমি একজন আদনা মুরিদ, নগণ্য বা মানুষ, আমার কাছে তার বলার ধরনটা কেমন ছিল আমি দেখে তো অবাক হয়ে গিয়েছি। পরে তিনি লেখলেন, আশফাক মাদানী লেখলেন, বাবা আপনি চাইলে তো আমাকে ওই সময় বলতে পারতেন, আমি তখন খেয়াল করিনি, এখন আমার স্মরণে আসছে, হ্যাঁ আমার বডিও ঘুরে গেছিল, তো এটা চাইলে আপনি তো আমার মাথার তাজ আছেন, আপনি আমার রেহনুমাই আছেন, মুর্শিদ রয়েছেন, আপনি চাইলে তো সরাসরি বলতে পারতেন। পরে দেখেন একজন ব্যক্তিকে সংশোধন করার নিয়ত কেমন থাকে মানুষের।
এখানে জাকির ভাই আপনি যদি একটু খেয়াল করেন, আপনি জিনিসটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ যদি করেন দেখতে পাবেন, যদি বা জিনিসটা যেমনটা করা উচিত ছিল সেরকম হয় নাই, কিন্তু আমাদের দেখার মধ্যে কিন্তু ভুল হয়,
ভুল হয়।
সেজন্য আমির আলে সুন্নত কত সুন্দর পন্থায় তাকে বুঝিয়েছে যে আসলে কোনটা সত্য,
আসলে কোনটা,
আসলে কোনটা সঠিক, আর রিপ্লাইও চাচ্ছে যাতে তার মনও খুশি হয়, সাথে সাথে সে যে ভুল হয়েছে
সেটা সংশোধন হয়ে,
সংশোধন হয়ে যায়। এবং আমির আলে সুন্নত যেটা বলছে সেটা কি ঠিক নাকি দেখার মধ্যে কোনো এদিক সেদিক হয়েছে সেটা কিন্তু রিপ্লাই চলে আসতেছে।
আল্লাহ
আল্লাহ, এত সুন্দর সংশোধন নিয়ে
আল্লাহ পাক ঘোষণা করেছেন যে আমরা মুসলমানদের বুঝাও, বুঝানোটা উপকার দেয়, তো বুঝাইলে কিন্তু অবশ্যই উপকার হবে।
এখন বুঝাতে হবে কাকে, যার সমস্যা আছে তাকে বুঝাতে হবে, কিন্তু তার অনুপস্থিতিতে অন্যকে যদি বুঝাইতে যায় তখন সেটা হয়ে যায় গীবত হয়ে যায়, যদি বাড়িয়ে বলা হয় তখন হয়ে যায় সেটা মিথ্যা অপবাদ। আর যদি হয় সেটাকে যদি তিলকে যদি তাল বানাতে সেটা তখন হয়ে যায় চুগলি। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন চুগলি, যারা যারা চুগলখুরি করে কিংবা যারা এই ধরনের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় তাদের ব্যাপারে কি আল্লাহ তাআলার ইরশাদ ফরমান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 26 পারার সূরা হুজরাতের 12 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, তুরজমাই কানজুর ইমান, হে ইমানদারগণ তোমরা বহুবিধ অনুমান থেকে বিরত থাকো, নিশ্চয় কোনো কোনো অনুমান পাপ হয়ে যায়। আমরা যেগুলো অনেক সময় অনুমান করতে থাকি যে অনুমানের ভিতরে হ্যাঁ এরকম হতে পারে, হতে পারে বা হয়েছে মনে হয়, এই মনে হয় বা হতে পারে অনেক সময় এই ধরনের দেখা কিংবা এই ধরনের শোনাগুলো কি হয়ে যায়, পাপ হয়ে যায়। সুতরাং আল্লাহ তাআলা বহুবিধ অনুমান করার থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। আর আচ্ছা এরপর কি বলেছে, যে কথা তোমাকে বলা হয়েছে, যদি কেউ এসে বলতেছে যদি যে কথা তোমাকে বলা হয়েছে তা যদি যাচাই করো, তা তোমরা যাচাই করো, এর আচ্ছা কথা কাটাকাটির মধ্যে তোমরা কি হয় না
লিপ্ত
হয় না, তোমরা সত্যতা যাচাই করে বসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান 26 পারা সূরা হুজরাতের 12 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, তরজমাই কানজুল ইমান, এবং দোষ তালাশ করো না। আল্লাহ তাআলা দোষ তালাশ করার জন্য বারণ করছে তার বান্দাদেরকে, এখন আমাদের কি করা উচিত? আচ্ছা এখানে দেখুন ইহিয়াউল উলুমের মধ্যে আসছে, যে কথাটি তুমি সোগলখুরকে নিষেধ করছো, যে কেউ চুগলি করতে আসতো বা কারো বিপদ, যে কথাটি তুমি চুগলখুরকে নিষেধ করছো তা নিজের জন্য অপছন্দ করো, এবং তার চুগলির কথা অপরকে এভাবে বর্ণনা করো না যে অমুক আমার এই কথাটি বলেছে, যে কেউ চুগলি করছে, এখন আমি গিয়ে আবার অপরকে কি বলতেছি, ওই ওই ব্যক্তিটা আমাকে এইরকম বলেছে। এখন যে কেউ করতে আসছে চুগলি এবং সে চুগলখোরের ব্যাপারে যে আমি আরেকজনকে বোঝাচ্ছি, তখন সেটা কি হয়ে যাচ্ছে? গীবত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এভাবে তুমি চুগলখোর এবং গীবতকারী হয়ে যাবে, আর যে বিষয়টি সম্পর্কে তুমি নিষেধ করেছো নিজেও তা সম্পাদনকারী হয়ে যাবে। সেজন্য আমাদেরকে উচিত যে কোনো ব্যক্তি যদি কোনো একটা কথা বলতে আসছে কিংবা কোনো একটা ঘটনা ঘটে গেল কিংবা কারো দুষ্টুটি ঘটে গেল, সেটার সত্যতা পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই করা। আবার এইরকম না সিসি ক্যামেরা হয়ে যাওয়া না যে মানুষের পিছিয়ে শুধু লেগেই থাকায় লেগেই থাকায়, তাই না? যদি কেউ বলতে আসে বা বলে ফেললো তখন সেটা সত্যতা যাচাই করা।
হ্যাঁ,
যদি ভুল হয় ঠিক আছে, আপনি তাকে সংশোধন করেন, আপনি সরাসরি যোগাযোগ করুন। আর যদি দেখা যাচ্ছে সে চুগল করে করছে, এখন আমি শুনলাম, এখন আমি গিয়ে অপর ব্যক্তিকে বলতে পারবো না যে ওই ব্যক্তিটা আমাকে এরকম জিনিসটা বুঝাইতে আসছে, এখন সে চুগলি করলো আর আমি বলার দরুন আমি গীবতকারী হয়ে যাচ্ছি। তো একটা জিনিস বুঝতে হবে, একটা যদি বা জিব্বা, জিব্বা এটা ছোট্ট একটা মাংসের টুকরা, কিন্তু এটা দ্বারা কতগুলো গুনাহের আপদ সৃষ্টি হচ্ছে, মিথ্যা হচ্ছে, গীবত হচ্ছে, চুগলি হচ্ছে, ওয়াদা খেলাপি হচ্ছে, মনে কষ্ট দেওয়া হচ্ছে, কতগুলো গুনাহ সংগঠিত হচ্ছে।
সর্বপ্রথম আমাকে এটাই দেখতে হবে যে আমি যার ব্যাপারে কথা বলছি এখন, যাকে নিয়ে কথা বলছি তার সে কি এতটাই খারাপ। যদি এই বিষয়টা আমরা দেখি যে আমি যাকে নিয়ে কথা বলছি, যার ব্যাপারে বলছি, যার ব্যাপারে শুনছি, যেমন গোলাম মোস্তফা ভাই এখন আমাকে কারোর ব্যাপারে যদি বলে, গোলাম মোস্তফা ভাইও চিন্তা করা উচিত, আমাকেও চিন্তা করা উচিত, যার ব্যাপারে আমি শুনছি সে কি এতটাই খারাপ।
যদি আমি বলে
দিই আমি তো তার চেয়ে বেশি খারাপ,
যদি আমাকে বলতে আসলে আমি যদি বলি সে তো এতটা খারাপ না,
হ্যাঁ
মাশাআল্লাহ সে তো দেখলাম
তার ভালো গুণগুলো আমরা উপস্থাপনা করি, তখন
সে অটোমেটিক্যালি ভাবে আপনাকে তার ব্যাপারে বলা থেকে বিরত হয়ে যায়,
বলা থেকে বিরত হয়ে যায়।
এটা কত সুন্দর চমৎকার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হাদিসে কারিমার মধ্যে ঘোষণা করেছেন যে যে ব্যক্তি দুনিয়াতে মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ পাক কিয়ামতের দিন ওই ব্যক্তির দোষ ত্রুটিকে গোপন রাখবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
কত বড় ফজিলত,
সুবহানাল্লাহ। আর একটা হাদিসে পাক আসছে না এভাবে, যে ব্যক্তি কারো ব্যাপারে কোনো গুনাহের মিথ্যা অপবাদ দেয় তো সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না, তার থেকে ওই গুনাহের কাজটা সম্পাদন না হবে।
জি, এটা হাদিসে কারিমাতে এরকম জাকির ভাই যে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি কাউকে গুনাহ করতে দেখে যে গুনাহ থেকে সে তওবা করে নিয়েছে, আমি তো জানি না কিন্তু সে গুনাহ করেছিল আমি দেখেছি, কিন্তু গুনাহ থেকে সে আল্লাহর কাছে তওবা করেছে, সত্যিকার তওবা করে নিয়েছে, এখন আমি যদি তার উপর ওই মিথ্যা অপবাদটা আমি দেই, সে কিন্তু তওবা করে নিয়েছে, তাহলে যদি আমি সে তওবা করার পরও আমি তার উপর এই দোষটা আরোপ করি, তাই মৃত্যুর পূর্বে সেই ব্যক্তি সেম গুনার মধ্যে করে বা সেই গুনাহটা করে
লিপ্ত হয়, এরপরে সে ইন্তেকাল করে। আল্লাহ 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 করুক।
সরকার দুয়ালাম আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকটা বাণী আসছে, আল্লাহু আকবার। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা সবারই এই বিষয়গুলো জানা রাখা দরকার, যাতে করে আমি আপনি সবাই এ ধরনের গুনাহ থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে যাতে হিফাজত করে। যেমন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলার অসাধারণ বান্দা সেই,
সুবহানাল্লাহ,
যখন তাকে দেখবে তখন আল্লাহ তাআলার শরণ এসে যায়,
সুবহানাল্লাহ,
এবং আল্লাহ তাআলার নিকৃষ্টতম বান্দা চুগলখুরি করে, এদিকের কথা ওদিকে লাগানোকারী, বন্ধুদের মধ্যে দূরত্ব সৃষ্টিকারী এবং নির্দোষ ব্যক্তিদের দোষ বেরকারী, তাহলে ওরাই পছন্দনীয় বান্দা আল্লাহ তাআলার, যাদেরকে দেখলে আল্লাহ সুবহান ওয়া তাআলার কি হয় স্মরণে এসে যায়। অনেক আল্লাহওয়ালা আছে যাদেরকে দেখলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে যায় যে আল্লাহ তাআলা কত দয়াবান, গুনাহ থেকে মানুষ তওবা করে নেয়, পরেশগারিত অবলম্বন করে। আর ওই সব ব্যক্তি যারা এদিকের কথা ওদিকে লাগায় তাদের ব্যাপারে বলা হয়েছে নিকৃষ্টতম বান্দা, যারা বন্ধুর মধ্যে ফাসাদ সৃষ্টি করে, নির্দোষ ব্যক্তিদের দোষ অন্বেষণ করে। আরও আসছে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, মুখের উপর কথা শুনিয়ে দেওয়া ব্যক্তি, কারো অবর্তমানে দুষ্ত্রুটি অন্বেষণকারী, সোগলখোর এবং নির্দোষ মানুষের দোষ অন্বেষণকারীকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কুকুরের আকৃতিতে একত্রিত করবে। এখানে কাদের কথা বলা হয়েছে? কারো অবর্তমানে তার দুষ্ত্রুটি অন্বেষণকারী, সোগলখোর, নির্দোষ ব্যক্তি, যদি মানুষটা কিন্তু তেমন খারাপ না, কিন্তু ওই নির্দোষ ব্যক্তির দোষ অন্বেষণকারীকে, যারা আছে না ভালো মানুষ মানে বেফুদা, তার সম্মানহানি করার জন্য, তার সমাজে ইমেজটা নষ্ট করার জন্য, তার প্রতি হিংসা পরায়ণ করে তার সম্মান বিনষ্ট করার জন্য জায়গায় 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 তার বিরুদ্ধে বলতেছে, অথচ সে যেমনটা বলতেছে এরকম ব্যক্তি নয়, মানুষটা এমন না, বলা হচ্ছে কি ওই ধরনের দোষ অন্বেষণ করতেছে নির্দোষ ব্যক্তির, তাহলে ওই দোষ অন্বেষণকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন কুকুরের আকৃতিতে একত্রিত করবেন। আরো আসছে বলা হচ্ছে কি, যারা সুগুলখুরি করবে, সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশিয়ার দিয়ে বলে দিচ্ছেন, আল্লাহু আকবর, বুখারী শরীফের হাদিস শরীফ, সুগুলখুরিকে আখিরাতের পূর্বে তার কবরে আজাব দেওয়া হয়। বুখারী শরীফের মধ্যে আরো আসছে যে সুগুলখুর জান্নাতে প্রবেশ করবে না।
তাহলে যারা কেমন শাস্তির ঘোষণা আমাদের জন্য আসছে, কয়েকটি কল নিব দর্শকের, এরপর ইনশাআল্লাহ তাআলা কালাম আমরা শুনবো। এক ব্যক্তি ইশারের নামাজের জন্য মসজিদে যাবে, তো মসজিদে যাওয়ার জন্য সে যখন ঘর থেকে বের হলো, বর্ষাকাল ছিল, রাস্তার পাশে প্যাক কাদা থাকে মাটির কারণে, বৃষ্টির কারণে, তো মসজিদের জামাত শুরু হয়ে যাবে এই মুহূর্তে সে বের হয়েছে ঘর থেকে, একটু দেরি হয়েছে, তবে এমন টাইমে বের হয়েছে সে মসজিদে গিয়ে জামাতে অংশগ্রহণ করতে পারবে বা ফুল চার রাকাত এশারের নামাজ সে জামাত পাবে। যখন সে রাস্তায় বের হলো, এক পা তার প্যাকের মধ্যে কাদার মধ্যে পড়ে গেছে, তো এখন এই কাদা প্যাক নিয়ে তো সে মসজিদে যাবে না, সে এখান থেকে মসজিদের যে পুষ্কুনি আছে, পুকুর আছে, সেখানে চলে গেল পা ধোয়ার জন্য। পা ধোয়ার পরে সে আবার মসজিদে ফিরে আসছে, এশারের তিন রাকাত নামাজ চলে গেছে, এক রাকাত সে পেয়েছে। যখন মুসল্লিরা সালাম ফিরালো, সালাম ফিরিয়ে দেখে যাকে সবসময় আমরা প্রথম কাতারে দেখি নামাজে, সে আজকে এশারের নামাজে পিছনের কাতারে এক রাকাত পেয়েছে, কেমন মানুষ, কোথায় ছিল সময় মতো, এমন একটা তাদের মধ্যে। ওই ব্যক্তি তো জানতো না যে তাকে নিয়ে সমালোচনা করবে, তাকে নিয়ে মানুষ বলা বলি করবে, সে নামাজ একেবারে শেষ করে আবার বাড়িতে চলে এসে পরের দিন তাকে কেউ জিজ্ঞাসা করলো, আপনার ব্যাপারে তো সবাই বলা বলি করে, কি বলা বলি করে, বলতেছে আপনি নাকি কালকে এশারের নামাজে লাস্ট এক রাকাত পেয়েছেন, বাকি আগে কেন আসেন নাই মসজিদে।
আচ্ছা,
তো ওই ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো, আমার এই ব্যাপারটায় আপনার অভিমত কি? তখন সে বললো, যে ব্যক্তি তাকে জিজ্ঞাসা করছে সে বলল, আমার ধারণা এটাই, আর আমি তাদেরকে এটাই বলছি যারা সমালোচনা করছে আপনাকে নিয়ে, আমি বলছি সে তো এতটা খারাপ না যে নামাজ ছেড়ে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবে, জামাত চলাকালীন অবস্থায় পুষ্কুনির পারে দাঁড়িয়ে থাকবে, বা অহেতুক রাস্তার মধ্যে মানুষের সাথে কথা বলবে, নামাজ চলাকালীন অবস্থায় অবশ্যই কোনো কারণ আছে, সে এতটা খারাপ হতে পারে না, নামাজ ছেড়ে এভাবে করবে না। পরে বললেন, তিনি তার ইতিহাসটা জানালেন, আমি বাসা থেকে বের হয়েছি সঠিক টাইমে জামাত ধরার জন্য, রাস্তার মধ্যে আমার পায়ের মধ্যে প্যাক লেগে গেছে, কাদা লেগে গেছে, আমি পা ধোয়ার জন্য পুষ্কুনিতে গেলাম, এরপরে যখন মসজিদে আসলাম এসে দেখি তিন রাকাত শেষ হয়ে গেছে, এক রাকাত আমি পেয়েছি। এখন এই বিষয়টা নিয়েও যদি কেউ কারোর সাথে কথা বলতে চায়, কেউ কাউকে দোষারোপ করতে চায়, কারো খারাপ দিকটা তুলে ধরতে চায়, আমাদেরকে চিন্তা করা উচিত, আসলে সে এতটাই খারাপ যে যার ব্যাপারে আমি বলছি, আমার ঘরে এমন মানুষ বিদ্যমান আছে, পাঁচ ওয়াক্ত নামাজই পড়ে না, আছে না আমার ঘরে, আর আমি অন্যের ব্যাপারে বলছি সে এক রাকাত নামাজ পেয়েছে, তিন রাকাত হাতছাড়া হয়ে গেছে এই কারণে। আসলে চিন্তা করা উচিত বলার ব্যাপারে, যে আমি যার ব্যাপারে বলছি, যার ব্যাপারে শুনছি, সে কি এতটাই খারাপ, আল্লাহ তাআলা বোঝার তৌফিক
দিন। আমিনা রাসূলুল্লাহ দামাত বরকাতুহু আলাইহি একটু আমাদেরকে শিক্ষা দেন, যে কথা বলার পূর্বে চিন্তা করো,
চিন্তা করো,
প্রথমে চিন্তা করো তারপরে বলো।
হ্যাঁ হ্যাঁ, দর্শকের কয়েকটা কল নি, গোলাম মোসেম, অনেক দেরি হয়ে গিয়েছে, এরপর ইনশাআল্লাহ আবার আলোচনায় ফিরবো আমরা, যে দর্শকের কল শুনিয়ে দিন।
আমার মোহাম্মদ সাইফুল ইসলাম, রংপুর থেকে।
اللهم صل على سيدنا محمد پریو مدینہ دورے جب کے من کرے طیبہ بہ دورے آقا طیبہ بہ دور اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد বুক ফেটে যাই যখন দেখি কাফেলা হজে যাই, কখন যাব আমি আপা তোমার প্রিয় রাজায়, বুক ফেটে যাই যখন দেখি কাফেলা হজে যাই, কখন যাব আমি আপা তোমার প্রিয় রাজায়, তুমি বিনে কেউ নাই আমার হে নবী দো জাহান তুমি বিনে কেউ নাই আমার হে নবী দো জাহান দয়া করো ও হে আকা তুমি যে অতি মহান তৈবা বহু দূর আকা তৈবা বহু দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন
সিদ্দিক আকবর মনকবত অনুষ ভাই জান্নাতে বলেন ইনশাআল্লাহ স্লোগান লাগাবে
আমাদের সিদ্দিকে আকবর 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 নবীর সাহাবি জান্নাতে নবীর সাহাবি জান্নাতে খোদার প্রিয় জান্নাতে সিদ্দিকে আকবর জান্নাতে আমাদের সিদ্দিকে আকবর আমাদের সিদ্দিকে আকবর আমাদের সিদ্দিকে আকবর আমাদের সিদ্দিকে আকবর হাবিবে খোদার জিনে গোহার সাথে সিদ্দিকে আকবর হাবিবে খোদার জিনে গোহার সাথে সিদ্দিকে আকবর মজারে ইয়ো হলেন প্রিয় নবীর সাথে সিদ্দিকে আকবর মজারে ইয়ো হলেন প্রিয় নবীর সাথে সিদ্দিকে আকবর আমাদের সিদ্দিকে আকবর আমাদের সিদ্দিকে আকবর আমাদের সিদ্দিকে আকবর আমাদের সিদ্দিকে আকবর যে রোগের শিফা তাবিব যে তার সিদ্দিকে আকবর যে রোগের শিফা তার তাবিব হলেন সিদ্দিকে আকবর যে রোগের শিফা তাবিব যে তার সিদ্দিকে আকবর গরিব আর অসহায়ের তিনি মদদগার সিদ্দিকে আকবর গরিব আর অসহায়ের তিনি মদদগার সিদ্দিকে আকবর আমাদের 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 সিদ্দিকে আকবর নবীর সাহাবী জান্নাতে নবীর সাহাবী জান্নাতে খোদারে প্রিয় জান্নাতে খোদারে প্রিয় জান্নাতে সকলের প্রিয় জান্নাতে নবীর প্রিয় জান্নাতে আমাদের সিদ্দিকে আকবর আমাদের সিদ্দিকে আকবর আমাদের সিদ্দিকে আকবর আমাদের সিদ্দিকে আকবর আমিরুল মুমিনিন আপনি ইমামুল মুসলিমিন আপনি আমিরুল মুমিনিন আপনি ইমামুল মুসলিমিন আপনি বলেছেন নবী যাকে জান্নাতে তিন সিদ্দিকে আকবর বলেছেন নবী যাকে জান্নাতে তিন সিদ্দিকে আকবর আমাদের 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 সিদ্দিকে আকবর নবীর সাহাবী জান্নাতে খোদার প্রিয় জান্নাতে সকলের প্রিয় জান্নাতে নবীর প্রিয় জান্নাতে আমাদের সিদ্দিকে আকবর আমাদের সিদ্দিকে আকবর আমাদের সিদ্দিকে আকবর আমাদের সিদ্দিকে আকবর
সে কি এতটাই খারাপ যদি একটু চিন্তা করি আমরা তবে ওই সে যে সে কি এতটাই খারাপ যদিও তার মধ্যে কিছু ভুল ত্রুটি ছিল আমরা সেটাকে মহান বিশাল করে দেখি যদি ক্ষমা করতে নাই পারি গোলাম মোস্তফা ভাই তাহলে তো বোঝা যায় আমি তার চাইতেও খারাপ
আসলে জাকির ভাই বিষয়
তো জি
আমরা যাকে বা যাদেরকে দোষী কিংবা খারাপ বলে আমরা সম্বোধন করি কিংবা যাকে ইশারা দিয়ে বলে আমি ওই মানুষটা এত খারাপ মানুষটা এত এত নিকৃষ্ট হতে পারে তাই এত বড় ভুল করতে পারে আসলে দেখতে হবে প্রত্যেকটা মানুষের ভালো দিক এবং খারাপ দিক সবকিছু
আছে
অন্যের দোষ ত্রুটি অন্বেষণ না করে যদি মানুষ নিজের দোষ ত্রুটি অন্বেষণ করার পিছিয়ে লাগত তাহলে কোনোদিন সাহস হতো না অপরের বিপক্ষে কথা বলা যেমন আমিও তো আল্লাহ রব্বুল আলমিনের একজন নগণ্য বান্দা ও আল্লাহ তালার বান্দা মানুষ হিসেবে সে ভুল ত্রুটি কিংবা গুণা তার দ্বারা সংঘটিত হয়েছে আমি আমাকে নিয়ে যদি একটু চিন্তা করি আমার দ্বারা কয়টা ভুল হয়েছে আমার দ্বারা তো ভুল ত্রুটি আমারও হয় যদি আল্লাহ সুবহান ওয়া তাআলা দরবারে বলা হচ্ছে কাল কিয়ামতের দিন জাররা জাররা হিসাব দেওয়া লাগবে ওইদিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করে তাহলে আমাদের কি অবস্থা হবে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক সেজন্য আমাদের বুজুর্গানে দিন এবং সরকার দ্বারা মুজাফফর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে অপরের দোষ ত্রুটি অন্বেষণ না করে যাতে নিজের দোষ ত্রুটি আমরা অন্বেষণ করি তাহলে ইনশাল্লাহ আমাদের সমাজ ব্যবস্থা আমাদের সবকিছু পরিশুদ্ধ হয়ে যাবে যেমন সরকার দু আলম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান সেই ব্যক্তির জন্য সুসংবাদ যার নিজের দোষ ত্রুটি অপরের ছিদ্র অন্বেষণ করা থেকে বিরত রাখে বুখারী শরীফের মধ্যে আরও আসছে সরকার দু আলম আলী সাল্লাহ ইসলামের ফরমান যে ব্যক্তি কোনো মুসলমানদের দোষ ত্রুটি গোপন করে তবে আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন করবে আরও আসছে আল্লাহ আকবর হযরতে সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর বর্ণনা হচ্ছে যখন তুমি কারো দোষ ত্রুটি বর্ণনা করার ইচ্ছা করো তখন নিজের দোষ ত্রুটিগুলো স্মরণ করে না
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
আচ্ছা তামবিহুল মুক্তারিন কিতাবের মধ্যে আসছে হযরতে সাইয়্যিদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সে ব্যক্তি কি রূপ আশ্চর্যজনক যে ব্যক্তি জানে যে আমার অমুক অমুক দোষ রয়েছে তারপরেও নিজেকে ভালো মানুষ মনে করে আর নিজের মুসলমান ভাইদের শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে মন্দ লোক মনে করে আমরা যদি খেয়াল করি আজকে আমার মতো তো অনেক খারাপ আছে
আল্লাহ আল্লাহ
আমার খারাপ থাকা সত্ত্বেও যে দোষ ত্রুটি মানুষের মধ্যে প্রকাশ পাচ্ছে আমি সেগুলো বলা শুরু করছি মানুষকে নিকৃষ্ট মনে করছি অথচ সে দোষ আমার মধ্যে আছে কিনা। যদি আমরা খেয়াল করি যে আজকে আমি দোষ ত্রুটিগুলো বর্ণনা করছি, যদি নিজের দোষ ত্রুটিগুলো আমি স্মরণ করতাম, আমার দ্বারা তো ভুল হয়, আমার দোষ ত্রুটিগুলো তো রয়েছে, তখন মানুষের অবস্থাটি খুব ভালোর দিকে যেত, উন্নতির দিকে যেত। আর আমরা যদি এই সমস্ত দোষ ত্রুটি গোপন রাখি, মুসলমানদের হয়ে যাওয়া দোষ ত্রুটিগুলো যদি আমরা মানুষকে অপরকে যদি না বলি, বিপদ থেকে বাঁচতেছি, বিপদের আপদ থেকে বাঁচতেছি, সাথে সাথে অপরকে অপর ব্যক্তিকে বাড়িয়ে বলার কারণে মিথ্যার অপবাদ থেকে আমি বাঁচতেছি, এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা কালকে আমাদের আমাকে ক্ষমা করবে।
রাইট রাইট, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। গোলাম মুস্তাফা ভাই, শেষ কিছু আলোচনা?
যে আরেকটা বিষয় দেখেন জাকির ভাই, এখানে বিষয়টা হলো আমরা অনেক সময় বলি না সে খারাপ,
জি
যেভাবে আঙ্গুল তুলি যে সে খারাপ, দেখেন তার দিকে কিন্তু এক আঙ্গুল,
এক আঙ্গুল,
কিন্তু আমার দিকে
তিন আঙ্গুল।
তাহলে সে যদি যতটুকু খারাপ হয়ে যাচ্ছে, তিন গুণ বেশি খারাপ আমি। তো এটা হচ্ছে বুজুর্গ ব্যক্তিদের একটা পদ্ধতি, যে নিজেকে এইভাবে
ইশারা
করা যে তার মাঝে যে দোষ আছে এর চেয়ে অনেক বেশি আমার কাছে।
এই যে একটা উদাহরণ দিলাম না, যে আমি বললাম গোলাম মোস্তফা খারাপ, বা সে কি এতটাই খারাপ, আজকের বিষয় না, সে কি এতটাই খারাপ, যদি আমি তাকে ক্ষমা করতে না পারি, তার এই ভুলগুলো যদি আমি সংশোধন করতে না পারি, তাকে বোঝাতে না পারি আর ক্ষমা করতে না পারি, তার চাইতে তো আমিই খারাপ। তাইলে আমার কাজ হলো তাকে সংশোধন করা, তাকে বোঝানো, তাই না? তার দোষগুলো তার সামনে তুলে ধরা, ভাই এই এই দোষগুলো দেখা যায়, এটা মনে হয় ভুল, এর থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে। আর এটা ক্ষমা করতে না পারি, তাহলে আমি ভালো ব্যক্তি কিভাবে হলাম?
জাকির ভাই, এখন দুনিয়াবি যেই মজলিশগুলো রয়েছে, স্কুল কলেজ বলেন, ভার্সিটি, ব্যবসায়িক ক্ষেত্র, চা, হোটেল, যেইখানে রেস্টুরেন্ট, যাই হোক, অফিস হোক, এটা এবং ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, এর মাঝে কিন্তু এই দোষগুলো বিদ্যমান। এখন কেউ যদি এখন আপনাকে এই একটা বিষয়ে কারো সামনে দেখা যাচ্ছে যে সমালোচনা করছে, এখন কেউ যদি এটার প্রতিবাদ করে, তার উপর উল্টা রাগান্বিত হয়,
রাইট,
যে বেশি কথা বলো না, তুমি
পণ্ডিতই দেখায় না,
তুমি এত বেশি বুঝো না, যাও,
আমি কম বুঝি না, তোমার একদিন আগে হইলো মসজিদে আসি আমি।
তো এখন ধর্মীয় মসজিদ রয়েছে, মাদ্রাসার মধ্যে এটা হয়, এরপরে টিচার ছাত্রের মধ্যে এই বিষয়টা এরকম হয়ে যায়, অনেক সময় হতে পারে, কারণ সব টিচার তো এক না, এবং সবার মাঝে সব কোয়ালিটি নাও থাকতে পারে। তো এখন আজকে মনে করেন ক্লাস নিল, উস্তাদ পড়াইলো, তো এখন আজকে যখন ওই অনুচ্ছেদ বা পাঠ যেটা ছিল এটা পড়ালো, পড়ানোর পর টিচার যখন চলে গেল, তখন বললো আজকে পড়া ভালো করে পড়াইতে পারে নাই,
আচ্ছা,
ভালো করে তৈরি করে নাই,
আচ্ছা,
পড়া ভালো করে রেডি করে আসতে পারে নাই, আসতে শুধুই কোনো রকম বইলো চলে গেছে। এইটাই হলে কি সমালোচনা, আলেমের সমালোচনা হলো। তো এখন এর মধ্যে বলা হয়েছে যে আপনি একটা মানুষের দোষ বর্ণনা করার আগে তার 99টা আপনি ওজুর খোঁজেন, উসিলা খোঁজেন, আসলে তার হয়তো বা এটা হইতে পারে বা এই সমস্যা হইতে পারে, এরপরে আপনি 99টা স্টেপ পার করে এরপরে যান, হয়তো বা তার এই সমস্যা এই কাজটা করছে, তারপরে দোষ ধরেন। তো দোষ ধরার আগে এতগুলা উসিলা ওজুর আপনাকে খুঁজতে হবে, তারপরে আপনি যান যে তার এই দোষটা হতে পারে। এখন আমি আপনাকে যে বিষয়টা বলি, দেখেন এর মধ্যে কিন্তু কোনো সমাধান নাই। একটা ছাত্ররা যদি মিটিং করে, ওস্তাদের সমাধান করতে পারবে?
পারবে না,
পারবে না। তো সমাধানের জন্য কি করতে হবে? ছাত্র যদি আসলে যদি একটু প্রবলেম থাকে, আজকে পড়া বুঝতে পারে নাই, তাহলে এটা যদি বুঝ দেখতেছে যে কিছুদিন এরকম চলে, তাহলে গিয়ে সে যে ওস্তাদদের গাইডলাইন যিনি করে বা হেড যিনি রয়েছে মাদ্রাসার, যিনি প্রিন্সিপাল রয়েছে, ওনাকে এই বিষয়গুলো শেয়ার করে, বুঝুন আমাদের ক্লাসের পর আমরা ভালো করে বুঝতেছি না যেটা, এইভাবে যদি গিয়ে সমাধানের নিয়তে বলে, এইটা না বললে কি করলো, এটা বললো না, না বললে ছাত্ররা মিটিং করলো যে হুজুর পড়া ভালো, এই উস্তাদের কাছে পড়বো না, ক্লাসে থাকবো না, করবো না, এইভাবে কিন্তু কি করতেছেন, ওরা হারামের কাজের মধ্যে জড়িত হইলো। কারণ গীবত করা এমনি হারাম, এরপরে আলেমদের গীবত করা আরো বেশি বেশি নিকৃষ্ট।
অনেক সময় দুনিয়াবি কার্যক্রম তো রয়েছে রয়েছে, সাথে সাথে আমরা ধর্মীয় বিষয়টি পরিচালনা করতে গিয়ে কিংবা ভালো নেকির কাজ করতে গিয়ে কিন্তু এ ধরনের কার্যক্রম কিন্তু সংগঠিত হয়ে যায়, সেদিকে আমাদেরকে আরো সতর্কতা বেশি অবলম্বন রাখতে
হবে। এখন সমাধান যে বিষয়টা, জাকির ভাই, যেই কোন স্টেপই হোক, এর মধ্যে আপনার অফিসিয়াল কাজ হোক, যে কর্মকর্তা রয়েছে, যদি ঠিকমতো ডিউটিতে না আসে, তো এটার মধ্যে অ্যাডমিন থাকে একজন উচ্চ পদস্থ যিনি আছে, ওনার সাথে এইভাবে বলে শেয়ার করা যায়, কিন্তু আমি কি করলাম যে সে আজকে লেট করে আসছে, এইভাবে না বলে আমি কি করি, যদি দেখি এর প্রবলেম থাকে, তাহলে আমি এটা মজলিশ বা যারা তত্ত্বাবধান যাদের অধীনে রয়েছে ওনাকে বিষয়টা আমি শেয়ার করি, কোনো ঝগড়া হবে না, সেও কষ্ট পেলো না, যদি সমস্যা হয়েছে বললো যে আমার আজকে লেট হয়েছে, তো এই প্রবলেম ছিল বা জ্যাম ছিল রাস্তায়, এইভাবে বলে সমাধান হয়ে গেল।
সর্বোপরি আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যাই বলি, যাই করি, যার ব্যাপারেই বলি, যার ব্যাপারে শুনি, যার দিকে ইশারা করি না কেন, তার দোষ কতটুকু আর আমি বলছি কতটুকু, তার অপরাধ কতটুকু আমি শাস্তি দিচ্ছি কতটুকু, তার ভালো দিক ভালো গুণগুলা কি ছিল আর খারাপ দিকগুলো কি ছিল সবকিছু আমাদেরকে দেখতে হবে। একটা দিক একটা কথা একজনের কথা শুনে যেন আমরা বিবেক বিবেচনা না করে যেন আমরা রায়ের দিকে না যাই, কথা বা না বলি আমরা এই যে বিষয়টা রেখেছি আজকে সে কি এতটাই খারাপ। যদি সন্তান মা বাবার ব্যাপারে, মা বাবার সন্তানের ব্যাপারে, পাড়া প্রতিবেশী অপরের ব্যাপারে, শিক্ষকটা ছাত্রের ব্যাপারে, ছাত্র শিক্ষকের ব্যাপারে, সবাই যদি সবার ব্যাপারে এটা চিন্তা করে সে কি এতটাই খারাপ। আশা করি গীবতের সংখ্যা সমাজ থেকে উঠে যাবে এবং অপবাদের সংখ্যা সমাজ থেকে উঠে যাবে, এরপরে সম্পর্ক ছিন্নর বিষয়টাও দূর হয়ে যাবে আমাদের সমাজ থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা
একটা কথা হলো, আবার কেউ যাতে মাদেন চ্যানেল দর্শক শ্রোতা এটা মনে না করে যে মানুষের ভুল ত্রুটি হচ্ছে তো আমি আমার মতো আমি চলি ছেড়ে দিলাম, আবার এমনটাও যাতে না হয়। কথার কিন্তু অনেক বিষয় থাকে। লাস্ট কথা হলো আমার যে বিষয়টা হলো সেটা হচ্ছে মানুষের দোষ কতটুকু এর আগে না বাড়ানো, এর চেয়ে বেশি না বলা, আবার তার দোষ ত্রুটিটা অপরের কাছে সমালোচনা না করা একটা একটা বিষয়। কিন্তু কাউকে এমনভাবে ছেড়ে দেওয়া সেটাও কিন্তু আবার গুনাহের কাজ। দেখতে হচ্ছে যার দ্বারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, ঘরের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, তাকে এরকম ছেড়ে দেওয়াটা কিন্তু মানা আছে। তখন কি করতে হবে?
বোঝাতে হবে,
তাকে বোঝাতে হবে, বোঝানোর দ্বারা ফায়দা হয়, তাকে পার্সোনালি ভাবে বুঝিয়ে দিতে হবে, তখন সে সংশোধনের আয়ত্তের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা।
জানার জন্য তাহলে সে স্বামীর সম্পর্কে যে এই সমস্যা আমি কি এইগুলার বিস্তারিত ওই দোষগুলা বর্ণনা করতে পারবে, এটা অনুমতি আছে। এরপর আপনার কোন অত্যাচারী ব্যক্তি সে অত্যাচার করে যাচ্ছে মানুষের উপর, তো এই অত্যাচার থেকে যেন মানুষ নিরাপদ থাকতে পারে, মানুষ যেন সতর্ক থেকে এর অত্যাচার থেকে বাঁচতে পারে, এই মুক্তির জন্য আপনি কারো অত্যাচারী ব্যক্তির কথাটা আপনি মানুষকে অবগত করতে পারেন যেন তার ফিতনা থেকে মানুষ বাঁচতে পারে।
কয়েকটি গীবতের গীবত করার অনুমতি যেগুলো দেওয়া হয়েছে, যেমন সঠিক আকিদা ভিত্তিক আলিম যদি রাখতে চায়। এখন কোনো ব্যক্তি আসলো ইমামতির জন্য বা সে ইন্টারভিউ দেওয়ার জন্য, আমার জানা আছে কমিটি জিজ্ঞাসা করলো, তখন সত্য কথাই আমাকে বলতে হবে, তার আকীদা ভালো।
ডাক্তারের কাছে গিয়ে যদি
বিবাহের ব্যাপারে ছেলে মেয়ের যে সম্বন্ধ হয় পাত্রপাত্রীর ব্যাপারে অনুমতি আছে। এরপরে যেটা বললেন তালাক, যেগুলো আছে আমরা মুফতি আনেকরাম থেকে জিজ্ঞাসা করে জেনে নেব। আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করতে তৌফিক দিক। একেবারে সময় শেষ, আসুন আমরা সালাতু সালামের দিকে যাব। দর্শক আগামীকালকে আবার ইনশাআল্লাহ তালা নতুন একটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হব।
সালাম আলাইকা রাসূল, সালাম আলাইকা হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি লাখ সালাম আকা, তুমি লাখ সালাম আকা, তুমি লাখ সালাম আকা, তুমি লাখ সালাম। প্রিয় নবী সম্মানিত, সর্বগুণে গুণান্বিত, প্রিয় নবী সম্মানিত, সর্বগুণে গুণান্বিত, তাইনি কেহ তোমার মতো, তোমার মতো, তোমায় লাখ সালাম আকা, তোমায় লাখ সালাম আকা, তোমায় লাখ সালাম। জ্ঞানের আলোয় আলোকিত, কিরণ তোমার বিছরিত, জ্ঞানের আলোয় আলোকিত, কিরণ তোমার বিছরিত, হয়নি কেহ তোমার মতো, হয়নি কেহ তোমার মতো, তোমায় লাখ সালাম আকা। آپا تو مائی لو خوش سلام خدا چاہیے تمائی کو تو نہیں تو لو نا تمہارے موتو خدا چاہیے تمائی کو تو نہیں تو لو نا تمہارے موتو دیکھتے لو کے بے کل کو تو
الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلى آلك وأصحابك يا حبيب الله سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك صلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک و اصحابک یا نور اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ
وسلم رحمت پورن حق پربھا تمار رحمت پورن حق پربھا تمار تہجد اور فجرের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।